শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে মনসাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গতকাল আমরা একাদশী বা হরিবাস ব্রত সম্বন্ধে প্রথমে আলোচনা আরম্ভ করেছিলাম। আজ কোন বিশেষ কারণে সেই আলোচনারই আবার কিছুটা আরম্ভ করতে হচ্ছে। শাস্ত্রে যে বিধিবিধান আছে সাধন ভজন করবার জন্য, ভগবানকে পাওয়ার যে উপায়, যার অপর নাম ভক্ত্যঙ্গ, 64 প্রকার বলে বর্ণিত হয়েছে। সেই 64 প্রকার ভক্ত্যঙ্গ যাজনের ক্ষেত্রে হরিবাসর ব্রত পালন একটা বিশেষ অঙ্গ। এই প্রসঙ্গে কিছু আলোচনা করা আবশ্যক। শাস্ত্রে বিধি নিষেধের মধ্যে রয়েছে একাদশ্যং নিরাহার, একাদশী তিথি নিরম্ব উপবাস যারা করবেন তারা অধিক ফল পাবেন। শাস্ত্র আবার বিবেচনা করছেন, যদি কারো কিছু অসুবিধা হয়ে পড়ে তখন তাদের জন্য কিছু অনুকল্পের ব্যবস্থা দেওয়া হল শাস্ত্রে। সেক্ষেত্রে ফলমূল গব্যাদি কিছু গ্রহণের উপদেশ আছে, তাতে উপবাস নষ্ট হয় না। আবার পাশাপাশি শাস্ত্র জানিয়ে দিচ্ছেন উপবাসস্থ লঙ্ঘনে, কেবল উপবাস করলেই ব্রত পালন হবে না। কেন? ব্রত পালন করতে গেলে তার বিশেষ বিধি, সেই দিনে ভগবত সেবা বেশি করতে হবে, সেই দিনে ভগবানের নাম বেশি গ্রহণ করতে হবে, সেই দিনে শাস্ত্রগ্রন্থ বিশেষ করে আলোচনা করতে হবে, এই নির্দেশ রয়েছে। তাহলে উপবাস কাকে বলবো? কেবল লঙ্ঘন দিলেই, উপবাস করলেই যদি ব্রত পালন না হল, বিশেষ বিধি সেখানে ভগবানের চিন্তা ভাবনাটা বিশেষ করে রাখতে হবে ওই দিন, অন্য দিনের তুলনায়। উপবাস নষ্ট হয় কিসে, এই প্রশ্ন পাশাপাশি হয়েছে, তারও উত্তর শাস্ত্রে দেওয়া হয়েছে। উপবাসের দিনে যদি কেউ যদি বারবার করে যদি জল খেতে থাকেন তাহলে উপবাস নষ্ট হয়। অসকৃত জলপানাচ্চ সকৃত তাম্বুল ভক্ষণাচ, উপবাসের দিনে যদি একবারও কেউ ভুল করেও যদি গুয়া পান খেয়ে ফেলেন তাহলে উপবাস নষ্ট হয়। দিবস তাপচ্য বেতন্যাদ উপবাসও বিনশ্যতি। দিনের বেলায় যদি কেউ ঘুমান আর ভগবত ইতর বিষয়ে যদি সময় নষ্ট করেন তাহলে উপবাস নষ্ট হয়। এখন শাস্ত্রের বলার উদ্দেশ্য হচ্ছে ওই দিনটা যেন বেশ সুন্দরভাবে যেন অতিবাহিত হয়। তো সুন্দরভাবে কিভাবে অতিবাহিত হয়, সুন্দরভাবে বললে মানেটা কি হবে? ভগবানের নাম সংকীর্তনে, ঈশ্বরের চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায় ও দিনটা অতিবাহিত হবে, এই কথা শাস্ত্র বলছে। উপবাস ব্রত পালন করতে গিয়ে অনেকেই দেখা যায় বৃহি জবাদি জব গম জোয়ার ভুট্টা মকই বিশেষ দুদল এসব জিনিসও গ্রহণ করেন, কিন্তু শাস্ত্রে এসব ব্যবস্থা কোথাও লিপিবদ্ধ হয়নি। এগুলো নিজেদের প্রয়োজন বোধে স্বার্থানুসারে এসব জিনিসগুলো সমাজে চালু হয়েছে, শাস্ত্রীয় বিধিবিধান এর পিছনে নাই। শাস্ত্রে যেমন বিধি যেমন দেওয়া আছে সেইভাবে পালন করলেই তার ফল লাভ, এটা সব শাস্ত্রে বলা হল। এসব জিনিসগুলো কোথায় পাবো আমরা? গ্রন্থ বাজারে পাওয়া যায়, আমি কিনে নিলাম, আলোচনা করতে লাগলাম, কিন্তু সবটা আমার বোধগম্য হচ্ছে না, বুঝতে পারছি না সবটা। বুঝিয়ে দেওয়ার একজন লোক চাই, যার নাম শিক্ষক শিক্ষিকা, তাহলে আমি সবটা বুঝতে পারছি না। শাস্ত্রজ্ঞান থাকতে পারে অনেকে, কিন্তু যদি তার সাধন ভজন বল যদি না থাকে তাহলে তিনি কি করবেন? পণ্ডশ্রম হয়ে যায়, গৌণ লক্ষণ আর মুখ্য লক্ষণ দুটো নিয়ে শাস্ত্রে বিচার করা হয়েছে। সেই জিনিসটাই আমাদের আলোচনার বিষয়। আমি কিছু জানি না বুঝি না, সুতরাং যিনি কিছু জানেন বোঝেন তার কাছে আমাকে যেতে হয় এগোতে হয়, এই কথা আমাদের সনাতন শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত হয়েছে। সনাতন ধর্মের প্রথম কথাই বলা হল তুমি যদি কিছু না জানো না বোঝো তাহলে শিখতে গেলে জানতে গেলে বুঝতে গেলে তোমাকে এমন একজনের কাছে যেতে হবে যেখানে গেলে তুমি সব তোমার প্রশ্নের মীমাংসা পাবে। তোমার যত প্রশ্ন আছে যত সংশয় আছে সবটাই মীমাংসা হবে। সেই তত্ত্বদর্শনকে বলেছেন গুরুতত্ত্ব। তাই বেদে উপনিষদে সব জায়গায় প্রথমেই বলা হল সগুরু এবাবিগচ্ছেৎ, তুমি সদ্গুরুর কাছে যাও, গিয়ে তোমার প্রশ্ন রাখো, তোমার যে জিজ্ঞাসা সদুত্তর পেয়ে যাবে। আমাদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে যত সংশয় আছে যত সন্দেহ আছে যত প্রশ্ন আছে সবটারই মীমাংসা সেখানে খুঁজে পাবে, কিন্তু তার কাছে যেতে গেলে আমি জিজ্ঞাসু প্রশ্নকারী আমারও কিছু যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা কি? গীতায় উত্তর দিলেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী গুরুর কাছে তুমি যাও, তার কাছে তুমি প্রশ্ন রাখো তোমার যাবতীয় প্রশ্ন। কিন্তু যিনি জিজ্ঞাসু হয়ে উপস্থিত হচ্ছেন তারও তিনটে গুণ থাকার প্রয়োজন হচ্ছে। আমি কিছু জানি না বুঝি না, আমাকে বুঝিয়ে দেন, জানিয়ে দেন, শিখিয়ে দেন, এমন ভাব। পরিপ্রশ্ন, জানবার বুঝবার আগ্রহ নিয়ে প্রশ্ন, আমি জানব, শিখব, বুঝব, এই ভাবটা ভিতরে থাকবে। সেই বয়া সেবাবৃত্তি সার্ভিং টেম্পারামেন্ট, এটা থাকলে পরে তবে উত্তরদাতা প্রশ্নকারীর কিছু উত্তর দিতে পারেন। যদি এই তিনটে গুণ না থাকে তাহলে উত্তরদাতা প্রশ্নকারীর কোনো উত্তর দিতে বাধ্য নন বা দেবেন না, এ কথাও বলা আছে। জিজ্ঞাসিত না হয়ে কোনো কিছু বক্তব্য রাখা আইন বিরুদ্ধ, শাস্ত্রে বলা আছে, আউট অফ এটিকেট বলা আছে। এটা সদগুরুর কাছে তাহলে যেতে হবে ওই অবস্থা নিয়ে, আমি কিছু জানি না বুঝি না, আমায় বুঝিয়ে দেন, জানিয়ে দেন, শিখিয়ে দেন, এই ভাবটা নিয়ে। গুরুর লক্ষণের ভিতরে, সদগুরুর লক্ষণের ভিতরে সেখানে বলছেন শ্রোত্রিয়ম, যিনি শাস্ত্র পারঙ্গত, নিখিল শাস্ত্রে যার অধিকার আছে, যিনি আশ্রিত জনের শিষ্যের যাবতীয় প্রশ্নের মীমাংসা দিতে পারেন, ওটা তার জানা আছে। কোন প্রশ্নের উত্তর হবে না এমন নাই, সব প্রশ্নের উত্তর শাস্ত্রেই বুঝানো আছে, দেওয়া আছে। সেখানে শ্রোত্রিয় শব্দ ব্যবহার করেছেন, শাস্ত্র পারঙ্গত সেই সদ্গুরু, তার বিশেষণ হল। যুক্তিবাদী দুনিয়া সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ফেলবে, শাস্ত্রজ্ঞান তো বহু লোকেই থাকতে পারে, ডেভিল ক্যান কোট স্ক্রিপচার, শয়তানও শাস্ত্রের গুলি আওড়াতে পারে, তাহলে কি তফাৎ হল? তাহলে সদ্গুরু কাকে বলি? তখন বলছেন ব্রহ্মনিষ্ঠম, এই হল শ্রেষ্ঠ গুণ সদ্গুরু। ব্রহ্মনিষ্ঠম মানে ভগবানকে তিনি অত্যন্ত ভালোবাসেন, ভক্তকে তিনি অত্যন্ত ভালোবাসেন, ভগবানকে এমন ভালোবাসেন তার তুলনা নেন, তাকে এত বিশ্বাস করেন এবং তারপরে এত নির্ভর করেন যে নির্ভরতা দুনিয়ার কোনো লোকের হবে না, হয় না কখন, সাধারণে দেখা যায় না। আমরা যেটা চাই সংসারে ততটুকু যদি না পাই তাহলে ভগবানের প্রতি ভক্তি আমাদের শেষ। আমার ছেলেটার অসুখ করেছে, ঠাকুর এর অসুখটা সারিয়ে দিও, তোমাকে এইরকম পূজা দেব। ছেলের কর্মফল, মা বাপ গার্জিয়ানের কর্মফল দুটো তো এক নয়। যদি তার জমার ঘর খুব কম থাকে তখন সে হয়তো সুস্থ হল না, তখন আমি সুবিধাবাদী, আমি তখন ভগবানকে নাকচ করে দিলাম, ধরুন ভগবান তেমন কিচ্ছু নেই, ভগবান আমার ছেলেটাকে বাঁচাতে পারলেন না। কিন্তু শাস্ত্রে লেখা আছে কি, ভগবান কি ব্যবস্থা নিচ্ছেন, তিনি যদি আমাদের সুপ্রিম গার্জিয়ান, দায়িত্ব তো তার আছেই, কিন্তু সেই দায়িত্বটা তিনি কিভাবে পালন করছেন? মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন, তাকে হেলথ, ওয়েলথ, উইজডম, অনার, প্লেজার সব দিয়েছেন, একটা জিনিস দেন, ওটা ভগবান তার হাতে রেখে দিয়েছেন নিজের হাতে, পোর্টফোলিও, পিস অফ মাইন্ড, মানসিক শান্তিটা দেননি ভগবান, ওটা হাতে রেখে দিয়েছেন। কেন? যদি আমার সৃষ্ট ছেলেমেয়েরা যদি আমার উপর উল্টোপাল্টা চিন্তা ভাবনা রাখে কখনো সে এই শান্তি লাভের জন্য আমার দিকে এগিয়ে আসবে, ওই জন্য চিন্তাটা রাখা আছে। তা স্নেহময় দয়াময় ভগবান সেই জন্যই ওই বিবেচনাটা রেখেছেন তিনি। তাকে কোনো কারণে ভুল বোঝা উচিত নয়, যদিও আমরা প্রায় প্রতি ক্ষেত্রেই ভগবানের উপর দোষারোপ করে ফেলছি, ভগবান এটা কেন করলেন ওটা কেন করলেন। সকল ভগবানকে কারণ দর্শানো একটা আমাদের অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, কিন্তু জিনিসটা তা নয়। আমরা ভগবানের উপরে নির্ভর করব, শ্রদ্ধা ভক্তি রাখা মানে এমন নয় আমি যা চাইব ভগবান তাই ব্যবস্থা করে দেবেন, এর অর্থ কিন্তু শ্রদ্ধা ভক্তি নয়। তিনি যদি সুপ্রিম গার্জিয়ান, সুপ্রিম স্পিরিচুয়াল গার্জিয়ান, তা তিনি তো আমি আমার ভালো মন্দ সব জানেন, আমাদের ভালো মন্দ সব জানেন, তারপরে নির্ভর করতে হবে। এবং এই নির্ভর করাটাই সব থেকে বড় জিনিস। এই নির্ভরতা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা আমাদের নিজেদের যে সাধর্ম, যে কর্তব্য, বুদ্ধি, দায়িত্ব, এর থেকে দূরে সরে গেলাম। এই কথাই শাস্ত্রে বুঝানো আছে। তাহলে কি করব, ভগবানের উপরে নির্ভর করতে হবে, তার একান্ত ভক্তের উপরে নির্ভর করতে হবে। গুরুতত্ত্ব হচ্ছে সেই ভগবানের একান্ত ভক্তত্ব। গুরুতত্ত্ব প্রশ্ন করা হয়েছে, উত্তরও রয়েছে, বন্দনা প্রণাম মন্ত্রের মধ্যেও আছে। এক জায়গায় বলছেন কৃষ্ণ বন্দে জগৎগুরুম, কি অর্থ হবে, জগৎগুরু কৃষ্ণকে প্রণাম করি প্রণাম মন্ত্রের মধ্যে, তাহলে কি বলব, কৃষ্ণই জগৎগুরু। তাহলে জগৎগুরু শব্দের আরো কিছু অর্থ আছে কিনা, ভগবান নিজে যখন গুরুরূপে এই জগতে আবির্ভূত হন, শিক্ষাদান করেন, সেই ক্ষেত্র হচ্ছে এইটা, তখন সাধক সাধিকে প্রণাম করছেন তাকে কৃষ্ণের মন্দে জগৎগুরু। কিন্তু গুরুতত্ত্ব যে একটি পৃথক জিনিসও আছে, মিডিয়াম, ট্রান্সপারেন্ট মিডিয়াম, যেখান থেকে সব সাধন ভজনের সব শিক্ষা পাই আমি, তাকেও তো অস্বীকার করা যায় না, তাকে তো রেখেই চলতে হচ্ছে আমাকে। তার নাম দীক্ষাগুরু, একাধারে তিনি শিক্ষাগুরু, মহন্ত গুরু, ভজন গুরু, বর্তমান প্রদর্শক গুরু, সবই গুরুতত্ত্বের মধ্যে যত ফাংশন আছে খুঁজে পাওয়া যাবে। তথাপি বলছেন বৈষ্ণব তত্ত্বের কথা, ভক্ত তত্ত্বের কথা, সব সময় সব সুযোগ আমার হচ্ছে না, সেই জন্যে শিক্ষাগুরু মেনে নিতে হবে। তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশগুলো, বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাই, প্রয়োজন হচ্ছে। তত্ত্বদর্শন বলতে গিয়ে বুঝাতে গিয়ে বলছেন পরি গুরু বৈষ্ণব, তিন তত্ত্ব। তা গুরুই শ্রেষ্ঠ বৈষ্ণব হলেও বৈষ্ণব তত্ত্বের প্রয়োজন আমার বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য। শ্রীমদ ভাগবতের উপাখ্যান আছে, অবধূতের উপাখ্যান। যদুরাজ যখন তার রাজপথ দিয়ে যাচ্ছেন প্রজাগণের সমস্ত সুখ সুবিধা অসুবিধা দেখবার জন্য, বুঝবার জন্য, ভোরবেলায় তারই রাজধানীতে রাজপথের উপরে এক বৃক্ষতলে একজন সাধু সবসময় বসে আছে, তার নামই হল এই অবধূত। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় একই অবস্থা, তার মুখে তার হাসি সবসময়, কখনো দুঃখের কালিমা স্পর্শ করছে না সেই অবধূতের। যাতায়াতের মুখে যদুরাজ তাকে দর্শন করেন, কিন্তু গিয়ে তার কাছে একটু বসবেন সে অবসর তার হয় না। একদিন তিনি ফিরবার পথে সাধুর কাছে গিয়ে বসে পড়লেন, গিয়ে বললেন, আপনি এইখানেই থাকেন? আমি তো যাতায়াতের মুখে সবসময় আপনাকে দর্শন করি, কিন্তু একই অবস্থায় সবসময় আপনাকে দেখি। শীত গ্রীষ্ম বর্ষায় আপনার কোনো কষ্ট দেখি না, মুখ বিকৃতি দেখি না, কষ্টের কোনো চিহ্ন দেখি না, সবসময় আপনি আনন্দে রয়েছেন সবসময়। আমি তো রাজা, আমার মানসিক শান্তি নাই, বড় দুশ্চিন্তা দুর্ভাবনা, আপনি এই শান্তি কোথা থেকে পেয়েছেন, আমাকে এই শান্তির একটু অধিকার দেবেন? যদুরাজ প্রশ্ন করে বসলেন। অবধূত তখন বলছেন, আমার 24 জন শিক্ষাগুরু আছেন, তাদের কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি আমি আমার জীবনে সেই শিক্ষা অভ্যাস করি, তাতেই আমার এই মানসিক শান্তি। বলুন একবার আপনার সেই শিক্ষাগুরুবর্গের কথা একটু শুনি আমি। প্রথমেই বললেন, খেতি অপ্তেজ মরুদ্বম, মানে আকাশ বাতাস আগুন জল মাটি পৃথিবী, এদের কাছ থেকে আমি এই এই শিক্ষা পেয়েছি। সর্বংসহা পৃথিবী দেবীর কাছে আমি ধৈর্য গুণ শিক্ষা লাভ করেছি। যার কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন সব বলে যাচ্ছেন একদিক দিয়ে, 24 গুরুর ইতিহাস ভাগবতে বর্ণনা আছে। তা বিভিন্ন ধরনের আত্মকল্যাণ সূচক শিক্ষা গ্রহণ এটাও আমাদের জীবনে প্রয়োজন আছে। সব শিক্ষার মধ্যেই আছে, আমি কিছু জানি না বুঝি না, আমি কিছু শিখব জানব বুঝব, এই ভাবটা একজন সাধক সাধিকার ভিতরে সবসময় থাকবে, তাহলেই আমাদের কল্যাণ, এটা শাস্ত্রে বুঝানো হয়েছে। সনাতন ধর্মের কথা যখনই আলোচনা হয়েছে তখনই প্রথম উত্তর এসেছে, সনাতন ধর্ম গুরুবাদী ধর্ম। কথাটা কোন সাধারণ মানুষ বলছেন না, স্বয়ং ভগবান উপদেশ করেছেন, গুরুরূপে ভগবত স্বরূপে তিনি শাস্ত্রে সব নির্দেশ দিয়েছেন, সেই অনুসারে আমরা সেসব শিক্ষা গ্রহণ করব। শাস্ত্রে সেই কথাটা বিশেষ ক্ষেত্রেতে বোঝানো হয়েছে। তা সনাতন ধর্ম কি? গুরুবাদী ধর্ম, প্রথম কথা। কিছু আমরা জানতে গেলে শিখতে গেলে একজনের অনুগত হতে হচ্ছে, আনুগত্য করতে হচ্ছে। ছেলেরা পড়তে গেলে শিক্ষকের কাছে যাচ্ছে, মেয়েরা শিখতে গেলে শিক্ষিকাদের কাছে যাচ্ছেন, তাহলে শিক্ষা মিলছে না। অকক্ষ শিখতে গেলে গুরুমশাই দরকার, ক্রমশ ক্রমশ শিক্ষার যত উন্নত অবস্থা আমাকে সেই রকম ধরনের শিক্ষককে গ্রহণ করতে হচ্ছে। এতে গুরু ত্যাগের কোনো প্রশ্ন আসে না, অনেকের ধারণা গুরু বোধহয় ত্যাগ হয়ে গেল, কিন্তু গুরু ত্যাগ হবে কি করে? যার কাছে আমি অকক্ষ শিখেছি তাকে যদি আমি ত্যাগ করে দেই তাহলে তো অকক্ষ ভুলে যাবো, আমি আমার মনে থাকবে না। সুতরাং গুরু ত্যাগ হয় না, আমার অধিকার অনুসারে তৎপাদ অধিকারী গুরুকে গ্রহণ করা, এই জিনিসটাই শাস্ত্রে বোঝানো আছে। এটা অনেকের বোধগম্য হচ্ছে না জিনিসটা, গুরু ত্যাগ হয় না। যদি আমি গুরু ত্যাগ করি তাহলে তার সব শিক্ষা দীক্ষা সবই ভুলে যাবো, আমি মনে থাকবে না, মনে করবো না। আমি চিন্তাটা হলো এই। দ্বিতীয় কথায় বলছেন, সনাতন ধর্ম হল বেদনিষ্ঠ ধর্ম, বৈদিক বিচার সমন্বিত। তা সেখানেও তুলনামূলক বিচার, কম্পারেটিভ স্টাডি, বেদ প্রাকৃত কিছু নয়। বর্তমানে শুনছি বেদ নাকি প্রাকৃত, বর্তমানে বিচারের মধ্যে অনেকে বলছেন, শুনছি অনেকের কাছে, বেদ নাকি প্রকৃতি জাত, প্রকৃতি থেকে নাকি বেদ সৃষ্টি হয়েছে, বাজে কথা এগুলো। আমাদের সনাতন ধর্ম বেদ এই শিক্ষা দেননি। ভগবানের নিঃশেষিত বাণী, অপৌরুষীয় বাণী, তার নাম হল বেদ। এবং ওকে বলছেন ইনডাইরেক্ট স্পিচ, বেদের মধ্যে সোজাসুজি উপদেশগুলো নেই, একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাব বাচ্ছে উপদেশ, এটা করলে হয়, এটা করা ভালো, এইভাবে। কিন্তু ভগবান স্বয়ং যেখানে উপদেশ দিচ্ছেন তার নাম গীতা ভাগবত, এতে অধিক শক্তি প্রয়োগ করা আছে, ক্ষমতা ভগবানের। সেই জন্য এটা আলোচনা করলে আমরা ফল অনেক তাড়াতাড়ি পাচ্ছি। বেদকে পরোক্ষবাদ বলেছেন, ভাগবতের মধ্যেই নির্দেশ রয়েছে, পরোক্ষবাদ বেদয়ম বালানাম অনুশাসনম। বাচ্চা কিছুতেই সে পেটে ওষুধ গিলবে না, তখন কি করেন গার্জিয়ান, মা কি করেন, সে ওষুধের ভিতরে সিরাপি বেশ মিশানো হয়েছে, একটু মিষ্টি মিষ্টি খেয়ে ফেলো বাবা, এই মিষ্টিগুলো তোমার জন্য রেখে দিয়েছি, তোমার শরীর সেরে গেলেই এটা দেব। বেদও সেই রকম করেছেন, ওই রকম প্রলোভন কিছু দেখিয়ে তিনি আমাদের দিয়ে ভালো সদনুষ্ঠান করিয়ে নিচ্ছেন। কথাগুলো বুঝানো হয়েছে। ভগবানকে ভালোবাসতে গেলে যেসব প্রসেস প্রসিডিওর রয়েছে শাস্ত্রে, সেটা 64 প্রকার, যার অপর নাম ভক্তাঙ্গ, ভক্তি অঙ্গ। তারই মধ্যে একাদশী ব্রত, হরিবাসর তিথি, বিষ্ণু ব্রত বাসর, এগুলো সব বর্ণনা আছে। ওগুলো পালন করলে ভগবানের ভক্তি হয়, ভগবান খুশি হন, সন্তুষ্ট হন। একাদশী তিথিকে বলা হচ্ছে হরিবাসর তিথি, মাধবী তিথি বলা হয়েছে, মাধবীয় তিথি বলা হয়েছে। মাধব শব্দটা তো কৃষ্ণ, তাহলে মাধবী বললে কি মনে হবে, কৃষ্ণ না শ্রীলিঙ্গে মাধবী, তা মাধবীয় তিথি মানে কৃষ্ণ সম্পর্কিত, ভগবত সম্পর্কিত তিথি, ওটা পালন করলেও ভগবান খুশি হন, শাস্ত্রে বুঝানো আছে। তাহলে একাদশীর দিন, উপবাসের দিন, যে নিষেধগুলো আছে ওগুলো ছাড়তে হয়। তাহলে অসকৃত জলপান আছে, বারবার জল কেউ খেতেও বলবেন না আর কেউ খাবেন না, বারবার সকৃত তাম্বুল ভক্ষণার্থ, একবার যদি পানগুয়া খাওয়া হয়ে যায় ভুল করেও তাহলে উপবাস নষ্ট হয়। শরীর সুস্থ তথাপি দিনের বেলায় কেউ দিবানিদ্রা যাচ্ছেন, উপবাস নষ্ট হল। ভগবতের বিরোধী যেসব চিন্তা ভাবনা বিচার কর্ম সেইগুলো করা নিষেধ আছে ওই দিন, সেগুলো করলেও ব্রত নষ্ট হয়ে যায়, উপবাস নষ্ট হয়ে যায়, কথাগুলো বলা আছে। কি করবো আমরা, গুরুজি উপদেশ দেবেন পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুদিকে। এমনি একটা কথা আমরা শুনতে পাই, সৎসর্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এমন একটা কথা আছে না সংস্কৃতি আমরা পাই, সংসর্গ যা দোষ গুণা ভবন্তি, সঙ্গের দ্বারা ভালোটাও হয় খারাপটাও হয়, তাহলে ভালোটা আমি নেব, খারাপটা আমি ছাড়ব। এই যে এটাই হচ্ছে শাস্ত্রের উপদেশ। সেই কথাই ভাগবতে বলছেন, তত দুঃসঙ্গম সৃজ্য সব সুসজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান বুদ্ধিমতী যারা, তারা কি করবে? ভগবতের বিরোধী যে ভাব সেটাকে বর্জন করবেন সর্বতোভাবে।